বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 7 অক্টোবর 22 আশ্বিন এবং ফার্সি 15 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় সন্ধ্যে 5:53, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে, সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠানের সূচি বিন্যাস জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইরানের 2 জন মন্ত্রী সহ 7 উচ্চ পদস্থ কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশে অপরিকল্পিত লোডশেডিং এর নেতিবাচক প্রভাব সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ধারাবাহিক আলোচনা সুন্দর জীবন, পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান, কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, মাহসা আমিনের ফরেন্সিক রিপোর্ট প্রকাশ, মৃত্যুর কারণ আঘাত নয়, সেরিব্রাল হাইপোক্সিয়া। তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্তে নাখোশ আমেরিকা, গবেষণা ও উন্নয়নে মার্কিন বিনিয়োগের র্যাঙ্কিংয়ে ধস। আওয়ামী লীগের সঙ্গে আর কোন সংলাপ নয়, বিএনপির স্পষ্ট ঘোষণা। এবং ভারতের কর্ণাটকে ঐতিহাসিক মাদ্রাসায় ভাঙচুর করল হিন্দুত্ববাদীরা, ওআইসির নিন্দা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। বহুল আলোচিত মাহসা আমিনের মৃত্যুর কারণ সম্পর্কে বিবৃতি দিয়েছে ইরানের ফরেন্সিক বিভাগ। বিবৃতিতে বলা হয়েছে, মাহসা আমিনি মারা গেছেন ব্রেন হাইপোক্সিয়ায়। ব্রেইনে অক্সিজেন না পৌঁছানোকে ব্রেন হাইপোক্সিয়া বলা হয়। মাহসা আমিনের মৃত্যুকে অজুহাত করে সৃষ্ট সাম্প্রতিক নৈরাজ্যের ভেতর ইসলামী ইরানের শত্রুরা ইরানের অভ্যন্তরে হস্তক্ষেপ করার সুযোগ কাজে লাগায়। এতে আমেরিকা ও ইউরোপের কোনো কোনো নেতা এবং তাদের মিডিয়াগুলো, এমনকি তাদের সহায়তায় প্রতিষ্ঠিত ফার্সি মিডিয়াগুলো ইন্ধন যোগায়। যদিও তার মৃত্যুর ঘটনাটি তদন্তাধীন ছিল, তারা নৈরাজ্য সৃষ্টিকারীদের সমর্থন দেয়, এমনকি জাতীয় সম্পদ ধ্বংসকারী ও নিরাপত্তা বিঘ্নকারীদের সমর্থনে তারা প্রচারণা চালায়। অপরদিকে লক্ষ লক্ষ ইরানি জনতা সরকার ও সরকার ব্যবস্থার সমর্থনে দেশের আনাচে কানাচে বিভিন্ন চত্বরে ও রাজপথে নেমে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সমাবেশ ও মিছিল করে। এদিকে ফরেন্সিক সংস্থা আজ মরহুমা মাহসা আমিনের মৃত্যুর কারণ সম্পর্কে দেওয়া বিবৃতিতে বলেছে, মেডিকেল রেকর্ড সহ সর্বপ্রকার পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে সেরিব্রাল হাইপোক্সিয়ায় মাহসা আমিনের মৃত্যু হয়েছে। মস্তিষ্ক ও ফুসফুসের সিটি স্ক্যান, দেহের সার্বিক পরীক্ষার ফলাফল ও ময়নাতদন্ত, প্যাথোলজিক্যাল টেস্ট ইত্যাদি পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে মাথায় কিংবা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়নি। এদিকে ইরানে মহিলা পুলিশের হেফাজতে এক তরুণীর মৃত্যুর ঘটনাকে অজুহাত করে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার সময় ১৭ ব্যক্তিকে যুদ্ধাস্ত্র সহ আটক করা হয়েছে। এ খবর দিয়েছেন ইরানের পুলিশের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল হোসেন আশতারি। তিনি বলেছেন আটক ব্যক্তিরা টার্গেটেড কিলিং মিশন চালিয়ে সাম্প্রতিক নৈরাজ্য ও গোলযোগকে উস্কে দিতে চেয়েছিল। তিনি তদন্ত এবং জড়িত আরও ব্যক্তিদের চিহ্নিত করার স্বার্থে আটক ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেননি। জেনারেল আশতারি আজ তেহরানের জুমার নামাজের খুতবার আগে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় এই তথ্য জানান। ইরানে আগামী ৯-১৫ অক্টোবর পর্যন্ত পুলিশ সপ্তাহ উদযাপন করা হবে। এ উপলক্ষে জেনারেল আশতারি জুমার নামাজের খুতবার আগে বক্তব্য দিতে এসেছিলেন। ইরানের পুলিশ প্রধান বলেন, পুলিশকে রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার গুরুদায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, সন্ত্রাসী মুনাফিকিন গোষ্ঠী, রাজতন্ত্রের প্রত্যাশী এবং আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের সমর্থক কিছু মানুষকে আমরা জনগণের শান্তি ও নিরাপত্তা কেড়ে নিতে দেব না। তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেক প্লাসের তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে আমেরিকা। ওয়াশিংটন মনে করছে এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত প্রধান ভূমিকা পালন করেছে। এ কারণে এই দুই দেশের প্রতি সামরিক সমর্থন প্রত্যাহার করে নিতে ডেমোক্রেট দলের একজন সিনেটর এক বিল উত্থাপন করেছেন। প্রতিনিধি পরিষদে বিলটি উত্থাপন করেছেন ডেমোক্রেট আইন প্রণেতা টম ম্যালনোভস্কি, সিনক্যাস্টেন ও সুসান ওয়াইল্ড। বিলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রতি সামরিক সহযোগিতা বন্ধ করে দিয়ে দেশ দুটি থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। প্রতিনিধি পরিষদের ওই তিন সদস্য বলেছেন, যেসব দেশ কার্যকরভাবে আমাদের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে তাদেরকে সামরিক পৃষ্ঠপোষকতা দিয়ে যাওয়ার কোনো মানে হয় না। তিনি অভিযোগ করেন, রাশিয়াকে সমর্থন করতে গিয়ে ওপেক প্লাস তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তেল উৎপাদনকারী দেশ রাশিয়া ওপেক প্লাসের সদস্য। এর আগে বুধবার আমেরিকার আপত্তি সত্ত্বেও অপরিশোধিত তেল উৎপাদন দৈনিক ২০,০০০ ব্যারেল কমানোর সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ তেল উৎপাদক ও রপ্তানিকারকদের জোট ওপেক প্লাস। বুধবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জোটের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তেলের বাজারে নিজেদের আধিপত্য ও দাম ধরে রাখতে ওপেক প্লাস এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেছেন উন্নয়ন ও গবেষণায় বিনিয়োগের ক্ষেত্রে তাঁর দেশের র্যাঙ্কিং ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। হঠাৎ করে পেট্রোলের দাম বৃদ্ধি, ভাড়া বৃদ্ধি এবং খাদ্যসহ মৌলিক ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রের গত ৪১ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে। মার্কিনিরা যখন অর্থনৈতিক বিভিন্ন সংকট মোকাবেলা করছে, তখন বাইডেন সরকার ইউক্রেনে সমরাস্ত্র পাঠিয়ে যুদ্ধের আগুনে ঘি ঢালছে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমরা একসময় গবেষণা ও উন্নয়নে জিডিপির পরিপ্রেক্ষিতে বিনিয়োগের দিক থেকে বিশ্বে প্রথম স্থানে ছিলাম, কিন্তু আজ নবম স্থানে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, চীন এক দশক আগেও এক্ষেত্রে অষ্টম স্থানে ছিল, আজ তারা বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বর্তমান সরকারের কার্যক্রম সম্পর্কে দুঃখ প্রকাশ করে বলেছেন, বিশ্ববাসী আমাদের কাজকর্ম দেখে হাসে, অবজ্ঞার দৃষ্টিতে আমাদের দিকে তাকায়। গত বুধবার মায়ামিতে দলীয় এক সমাবেশে ট্রাম্প ওই মন্তব্য করেন। বর্তমান সরকারের পদক্ষেপগুলোকে তিনি অসুস্থ পদক্ষেপ বলে উল্লেখ করে বলেন, বাইডেন সরকারের উচিত জনগণের কাছে ক্ষমা চাওয়া। তিনি বাইডেনের তেল ভিক্ষা আর তেল উৎপাদন বৃদ্ধির অনুরোধের কড়া সমালোচনা করেন। জো বাইডেন সরকারের এ ধরনের কাজকে তিনি পাগলামি বলে মন্তব্য করেন। তেহরানের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ কাজিম সিদ্দিকী বলেছেন, সত্য ও ন্যায়ের বিরুদ্ধে আধিপত্যকামী বিশ্ব, সাম্রাজ্যবাদী শক্তি, আমেরিকা, ইহুদিবাদী ইসরায়েল ও জঙ্গি ফ্রন্ট বিরামহীন যুদ্ধে লিপ্ত রয়েছে। তিনি আজ তেহরানের জুমার নামাজের খুতবায় এই মন্তব্য করেন। আয়াতুল্লাহ কাজিমি এমন সময় এই বক্তব্য দিলেন যখন ইরানে মহিলা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছুদিন ধরে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। এতে উস্কানি দিচ্ছে বিদেশি অর্থায়নে পরিচালিত কয়েকটি গণমাধ্যম। আয়াতুল্লাহ সিদ্দিকী বলেন, যেদিন থেকে ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছে সেদিন থেকে সাম্রাজ্যবাদী শক্তি উসখুস শুরু করেছে এবং এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, অপরাধযজ্ঞ ও বিশ্বাসঘাতকতা শুরু করেছে। বিগত 43 বছরে ইরানের শত্রুরা একদিনের জন্য তাদের বিদ্বেষী আচরণ বন্ধ রাখেনি। তেহরানের জুমার খতিব বলেন, ইরানের জনগণ এ পর্যন্ত শত্রুদের ষড়যন্ত্র একের পর এক নস্যাত করেছে। জনগণের প্রচেষ্টায় শত্রুদের ভাড়াটে লোকজন বারবার দৃশ্যপট থেকে বিদায় নিয়েছে এবং ইসলামী বিপ্লব ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শটে 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। আওয়ামী লীগের সঙ্গে আর কোন সংলাপ নয়, স্পষ্ট ঘোষণা দিল বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
আওয়ামী লীগের সঙ্গে বিএনপি আর কখনো সংলাপে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, আওয়ামী লীগ ভীত হয়ে আছে সুষ্ঠু নির্বাচন দিতে। সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন দিলে তাদের ভরাডুবি হবে, এটা জেনেই তারা চায় যাতে বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করে, কিন্তু সেই অপচেষ্টা জনগণ মানবে না। সময় হলে বিএনপি তার মিত্র রাজনৈতিক দলগুলোকে নিয়ে বর্তমান সরকারের পতনের এক দফা আন্দোলনে নামবে। বিরোধী নেতাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের পুলিশি তৎপরতা সংবিধান পরিপন্থী মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ হেডকোয়ার্টার্সের বরাত দিয়ে জেলা পুলিশ সুপার জেলার সব থানার ওসিকে নির্দেশ দিয়েছেন, বিএনপি সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনের 8 জন শীর্ষ ব্যক্তি, প্রতি উপজেলায় শীর্ষ 5 ব্যক্তি এবং সব পৌরসভা ও ইউনিয়নের কমপক্ষে 5 জন ব্যক্তি যারা বর্তমান সরকার বিরোধী চলমান গণ আন্দোলনে জনবল সংগঠক অথবা অর্থায়ন করেন কিংবা অন্য কোনোভাবে সহযোগিতা করেন, এমন ব্যক্তিদের বিস্তারিত তথ্য, মোবাইল নম্বর ও এনআইডি নম্বর সহ পুলিশ সুপারের অফিসে প্রথমে ইমেল যোগে এবং পরে হার্ড কপি পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গতকাল বিকেলে নয়াপল্টনে এক শোক র্যালিতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, এই সরকার দেশকে একটা কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে। দেশের মানুষ যেন সত্য ও সঠিক তথ্য জানতে না পারে, গণমাধ্যম যাতে সরকারের দুর্নীতির তথ্য প্রচার করতে না পারে, এজন্য 29টি দপ্তরের তথ্য গোপন করার ব্যবস্থা করা হয়েছে। আব্দুর্রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের কর্ণাটকে ঐতিহাসিক মাদ্রাসায় ভাঙচুর করেছে হিন্দুত্ববাদীরা, নিন্দা জানিয়েছেন মেম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে বিজেপি শাসিত কর্ণাটকে একদল হিন্দুত্ববাদী জনতা মাহমুদ গাওয়ান মাদ্রাসা নামে একটি ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠানে জোরপূর্বক ঢুকে ভাঙচুর করায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে এ নিয়ে তোলপাড় চলছে। ঘটনাকে কেন্দ্র করে 9 জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং পুলিশ এ পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে। ওই ঘটনার তীব্র নিন্দা করেছেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় ওয়াইসি বলেন, কর্ণাটকের বিদারের ঐতিহাসিক মাহমুদ গাওয়ান মসজিদ এবং মাদ্রাসার ভিডিও প্রকাশ্যে চরমপন্থীরা তালা ভেঙে ভিতরে ঢুকে পড়ে এবং ওই স্থানটিতে অপবিত্র করে তোলে। বিদার পুলিশ এবং মুখ্যমন্ত্রী বাসবরাজ মুম্বাইকে বলবো, কি করে এমন ঘটনা ঘটতে দিতে পারেন আপনারা? মুসলিমদের ছোট করে দেখিয়ে বিজেপি এই ধরনের ঘটনায় উস্কানি দিচ্ছে। জানা গেছে, দশেরার উৎসবের মিছিলে অংশগ্রহণকারী একদল জনতা কর্ণাটকের বিদার জেলার একটি ঐতিহাসিক মসজিদে জোর করে প্রবেশ করে। এ সময় মাদ্রাসাটিতে ভাঙচুর করা হয় এবং বিভিন্ন স্লোগানও দেওয়া হয় এবং এর এক কোণে পুজোও করা হয় বলে অভিযোগ। পুলিশ 9 জনের বিরুদ্ধে মামলা দায়ের করলেও এ পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। বড় অশান্তি এড়াতে বিদার এবং আশেপাশের স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। 1460 সালে মাহমুদ গাওয়ান মাদ্রাসা নির্মিত হয়। বর্তমানে ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের অধীনে রয়েছে সেটি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ডেনমার্কের কোপেনহেগেনে ইরানি রাষ্ট্রদূত ও দূতাবাসের নিরাপত্তার অভাবের তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। কোপেনহেগেনে ইরানি দূতাবাসের সামনে সশস্ত্র এক হামলাকারী অবৈধভাবে প্রবেশ করে রাষ্ট্রদূতের উপর হামলা চালায়। ওই হামলার কারণে সৃষ্ট পরিস্থিতি তদন্ত করে দেখা হচ্ছে। ডেনমার্কে ইরানি রাষ্ট্রদূত আফসানা নাদিপুরের সঙ্গে টেলিফোনে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। কি করে একজন সশস্ত্র সন্ত্রাসী দূতাবাস এলাকায় ঢুকল সে বিষয়ে তিনি সার্বিক খোঁজখবর নেন এবং দূতাবাসের নিরাপত্তার অভাবের সমালোচনা করেন। তিনি বলেন, খুবই দুর্ভাগ্যজনক বিষয় যে ইউরোপের প্রাণকেন্দ্রে একজন নারী রাষ্ট্রদূতের উপর এভাবে আক্রমণ করা হয়, এমনকি পুলিশও সময় মতো ঘটনাস্থলে উপস্থিত থাকে না। নাদিপুর জানান, হামলাকারী দূতাবাস অঙ্গনে ঢুকে অস্ত্র দেখিয়ে ত্রাস সৃষ্টি করে এবং পার্কিংয়ে থাকা গাড়িগুলো ধ্বংস করে। রাষ্ট্রদূত আরও বলেন, দুর্ভাগ্যবশত পূর্ব সতর্কতা সত্ত্বেও ডেনিশ পুলিশ অনেক দেরিতে দূতাবাসে পৌঁছে। ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোনভ বলেছেন, রাশিয়ার কাছে থাকা পরমাণু অস্ত্রকে আমেরিকা ও নেটো ভয় পায়। তিনি রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত এক নম্বর টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আরও বলেছেন, আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার নেতৃত্বাধীন নেটো জোট কেউই রাশিয়ার সঙ্গে লড়তে আসবে না, কারণ তারা উভয়ে রাশিয়ার পরমাণু অস্ত্রকে ভয় পায়। ইউক্রেনকে নেটোভুক্ত হতে না দেওয়ার লক্ষ্যে রাশিয়া চলতি বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু করে। আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো এই সংঘাত বন্ধ করার উপায় না খুঁজে ইউক্রেনের হাতে শত শত কোটি ডলারের সমরাস্ত্র তুলে দিয়ে এই যুদ্ধকে আরও উস্কে দিয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ বার্ষের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন অর্থ বিভাগ ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্বরাষ্ট্র ও যোগাযোগ বিষয়ক মন্ত্রীসহ 7 জন উচ্চ পদস্থ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন সহকর্মী আমির হোসেন।
ইরানে নৈরাজ্য সৃষ্টিকারী কথিত প্রতিবাদীদের উপর দমন অভিযানে ও ইরানিদের জন্য ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন রাখায় ভূমিকা রাখার অজুহাতে মার্কিন অর্থ বিভাগ ইসলামী ইরানের স্বরাষ্ট্র ও যোগাযোগ বিষয়ক মন্ত্রীসহ 7 জন উচ্চ পদস্থ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। গতকালের এই নতুন নিষেধাজ্ঞার আগে মার্কিন অর্থ বিভাগ ইরানের নৈতিক পুলিশ বাহিনী ও আরও কয়েকজন কর্মকর্তার উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছিল। মাহসা আমিনী নামের এক ইরানি কুর্দি যুবতীর মৃত্যুর সাম্প্রতিক ঘটনার অজুহাতে নৈরাজ্য সৃষ্টিকারীদের পক্ষে এসব পদক্ষেপ নিল মার্কিন সরকার। মার্কিন সরকার দাবি করছে যে এই সরকার জনগণের শান্তিপূর্ণ সমাবেশ ও তথ্য বিনিময়ের অবাধ প্রবাহের অধিকারের প্রতি অঙ্গীকারবদ্ধ। অথচ 2021 সালে মার্কিন কংগ্রেসে হামলার সময় মার্কিন জনগণের ইন্টারনেট ব্যবহারের অধিকার কেড়ে নিয়ে বহুদিন ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয় এবং এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছিল জাতীয় নিরাপত্তার অজুহাত দেখিয়ে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর নজিরবিহীন ও সর্বোচ্চ মাত্রার নিষেধাজ্ঞা আরোপের কথা উল্লেখ করেছেন, কিন্তু বাইডেন সরকার ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির ব্যর্থতার কথা স্বীকার করেছে। অবশ্য বাইডেন সরকারও সেই একই নীতি অব্যাহত রেখেছে। মার্কিন সরকার যদি ইরানি জাতির প্রতি সত্যি সহানুভূতিশীল হতো, তাহলে দেশটিতে করোনা ভাইরাসের ব্যাপক প্রকোপের সময় ওষুধ সামগ্রী পাঠাতে বাধা দিত না এবং ইরানে অনেক জটিল রোগের চিকিৎসার ওষুধ সামগ্রী পাঠানোর উপরও নিষেধাজ্ঞা অব্যাহত রাখত না। মার্কিন সরকার যেসব বিদেশি কোম্পানি ও ব্যাংক ইরানের সঙ্গে লেনদেন করছে সেসব কোম্পানি ও ব্যাংকের উপরও নিষেধাজ্ঞা আরোপ করছে। ইরানের অতীত ইতিহাস থেকে এটা স্পষ্ট যে ইসলামী এই দেশের বিরুদ্ধে নতুন মার্কিন ষড়যন্ত্র ও চাপগুলো ব্যর্থ হবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে নাকাল হয়ে উঠেছে বাংলাদেশের জনজীবন। গত তিন দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ের প্রবণতা বেড়েছে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
ঘন ঘন লোডশেডিংয়ে নাকাল জনজীবন। দিনে রাতে সমান্তালে বিদ্যুৎ বন্ধ থাকা আর অপরিকল্পিত লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ। তিন দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ের প্রবণতা বেড়েছে। দিনে তিন থেকে চারবার বিদ্যুৎ চলে যাচ্ছে, প্রতিবারই এক ঘন্টা বা তারও বেশি সময় লোডশেডিং থাকছে। এমনকি ছুটির দিন শুক্রবারেও এর ব্যতিক্রম হচ্ছে না। সরকারের ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের হিসেবে গড়ে 14,000 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে সারা দেশে। দিনে ও রাতে 400 মেগাওয়াটের বেশি ঘাটতি হচ্ছে। এতে প্রতিটি ফিডারে নির্দিষ্ট গ্রাহক এলাকায় অন্তত দুবার, কোথাও তিনবার লোডশেডিং করতে হচ্ছে। তাই এক ঘন্টা করে লোডশেডিং এর সূচি মানা যাচ্ছে না। বিদ্যুৎ না থাকার কারণে ব্যাহত হচ্ছে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের চিকিৎসা সেবা। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য জেনারেটর চালিয়ে জরুরি বিভাগ এবং অপারেশন থিয়েটারে রোগী সেবা দেওয়ার চেষ্টা করা হলেও ভোগান্তি বেড়েছে রোগীদের। চিকিৎসা সেবা অব্যাহত রাখতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক, হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্যকর্মীদের। তবে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ব জ্বালানি সংকটের কথা উল্লেখ করে বলেছেন,
আমাদের দেশে সবাই কেমন প্রস্তুত থাকে, যে অবস্থা সারা বিশ্বব্যাপী সৃষ্টি হচ্ছে, শেষ হয়ে যে ভ্যান্ডার তেল আর রেড তেল দিয়ে খুব বেশি জ্বালাতে হবে। রেড তেলটা খুব ঠিক একটা তেল, অনেকক্ষণ জ্বলে, কারণ সারা বিশ্বে তেলের দাম বেড়ে যাচ্ছে, গ্যাসের অভাব। কিন্তু আমরা আমাদের দেশে আগে থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে।
জ্বালানি তেলের দাম কমার প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, পরিস্থিতি ভালো না, তাই সহসাই জ্বালানি তেলের দাম কমার কোনো সম্ভাবনা নেই। শুক্রবার সকালে নিজ বাসভবনে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, ঘাটতি মোকাবেলার জন্য তেল গ্যাস আমদানির বিকল্প কোনো উৎস খুঁজে পাওয়া যাচ্ছে না। এ সময় তিনি সম্প্রতি দেশের বড় অংশে বিদ্যুৎ বিভ্রাট নিয়েও কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কেন হঠাৎ জাতীয় গ্রিডে এই সমস্যা দেখা দিয়েছে সেটা এখনই বলা যাবে না, তদন্ত কমিটি কাজ করছে। আধুনিক প্রযুক্তি সম্পন্ন নিরবিচ্ছিন্ন গ্রিড পেতে প্রায় 2 বছরের মতো সময় লাগবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে ধারাবাহিক আলোচনা সুন্দর জীবন।
সুন্দর জীবন
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। গত আসরে আমরা কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা নিয়ে আলোচনা করেছি। আজ আমরা গুরুত্বপূর্ণ এ বিষয়ে আরো আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
যোগাযোগ দক্ষতাই ভালো করতে হলে আপনাকে আগে প্রশ্নকারীকে কথা সম্পূর্ণ করার সুযোগ দিতে হবে। কিন্তু আমাদের সাধারণ একটা অভ্যাস হল অন্যের কথা শোনার সময় আমরা ধৈর্য হারিয়ে ফেলি। প্রশ্ন বা কথা পুরোটা না শুনেই উত্তর দেয়া ভালো অভ্যাস নয়। আরেকটি বিষয় যোগাযোগের ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা কমিয়ে দেয়, আর তা হল অনুমানের ভিত্তিতে কথা বলা। এই অভ্যাসটা মানুষের সম্মান মাটির সাথে মিশিয়ে দিতে পারে। ধরুন আপনি চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছেন। ইন্টারভিউ বোর্ডে কোনো বিষয়ে না জানাটা বড় কোনো দোষের বিষয় নয়, কিন্তু অনুমানের উপর ঢিল ছোড়া অনেক বড় ত্রুটি হিসেবে গণ্য হয়। অনুমানের উপর নির্ভর করে যারা কথা বলেন তাদের উপর আরও আস্থা থাকে না। এ ধরনের লোকদেরকে কেউ সহজে বিশ্বাস করে না। এই বদ অভ্যাস থাকলে ওই ব্যক্তির সত্য ও তথ্য নির্ভর বক্তব্যগুলো প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। যোগাযোগ দক্ষতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল যা প্রশ্ন করা হয়েছে পরিমাপ মতো সেটার উত্তর দেয়া। আর এটা কেবল তখনই সম্ভব যখন আপনি প্রশ্নকারীর কথা খুব মনোযোগ দিয়ে শুনে তার আগ্রহের কেন্দ্রবিন্দুটা ধরতে পারবেন। ভালো বক্তা হতে গেলে ভালো শ্রোতা অবশ্যই হতে হবে।
অনেক ক্ষেত্রেই আমরা সঠিক সময়ে সঠিক কথা বলতে পারি না, কখন কোন কথা বলা উচিত তা বুঝতে পারি না, ভুল জায়গায় ভুল সময়ে ভুল কথা বলে বসি। তাই কথা বলার সময় লক্ষ্য রাখতে হবে যে আপনার সামনের শ্রোতা কি ধরনের মুডে রয়েছেন বা তার মানসিক অবস্থাটা কেমন। অবস্থা বুঝে কথা বলতে পারলে অপর পক্ষের সঙ্গে আপনার যোগাযোগটা সুদৃঢ় হবে। আমরা সবাই জানি কথা বলার সময় একটু হাসলে সেটা যোগাযোগকে প্রাণবন্ত করে। তাই বলে একজনের মন খারাপ তার সামনে গিয়েও হাসাহাসি করলে হিতে বিপরীত হতে পারে। তবে অন্যান্য সময় কথা বলার মুহূর্তে যদি মুখের কোণে একটা হালকা হাসি নিয়ে কথা বলেন তাহলে দেখবেন যোগাযোগ অনেকগুণ ফলপ্রসূ হবে। যখন কারো সাথে কথা বলবেন তখন সেই ব্যক্তির প্রতি সহানুভূতিশীল থাকার চেষ্টা করুন। ব্যক্তির দুঃখের কথা বলার সময় দুঃখ প্রকাশ করুন এবং আনন্দ ও খুশির বিষয়ে আসলে তার সঙ্গে নিজেকেও আনন্দিত ভাবার চেষ্টা করুন। এই প্রক্রিয়া যোগাযোগকে অনেক সুদৃঢ় করবে।
কথা বলার সময় অবশ্যই যুক্তি ও উদাহরণ দিয়ে কথা বলার চেষ্টা করবেন। আপনি যখন কোনো কথা যুক্তি ও উদাহরণ সহকারে উপস্থাপন করবেন তখন শ্রোতারা আপনার কথা মনোযোগ সহকারে শুনবে এবং আপনি সবার চোখে একদম আলাদা হবেন। অনেকেই সাবলীলভাবে কথা বলতে পারেন না, এটা সুদৃঢ় যোগাযোগের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করে। বিশেষজ্ঞদের দৃষ্টিতে এক্ষেত্রে ভালো করার উপায় হল নিজেকে কাল্পনিক শিক্ষক বানিয়ে মনে মনে অনুশীলন করা। আপনি যে বিষয় নিয়ে কথা বলতে চান তার সম্পর্কে আগে থেকেই ভালোভাবে জেনে নিয়ে তা মনে মনে বক্তৃতা দেওয়ার প্র্যাকটিস বা অনুশীলন করতে পারেন। এ ধরনের অনুশীলন আপনার জ্ঞান এবং যোগাযোগ দক্ষতার মান ও পর্যায়কে অনেক বাড়িয়ে দেবে। আপনার যদি এই প্রস্তুতি থাকে তাহলে দেখবেন আপনি যখন কোনো কিছুর জন্য ইন্টারভিউ বা সাক্ষাৎকার দিতে যাবেন তখন আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী থাকতে পারবেন এবং প্রশ্নকর্তাদের মন জয় করতে পারবেন। কিন্তু আপনার কথা বলার অভ্যাস বা অনুশীলন না থাকে তাহলে আপনি অনেক জানা বিষয়েও বলতে ভুল করবেন।
অনুশীলন না থাকলে ইন্টারভিউ শেষ হওয়ার পর আপনার এমন কিছু মনে পড়বে যা বলা বা করা জরুরি ছিল কিন্তু প্র্যাকটিসের অভাবে আপনি সেগুলো ভুলে গেছেন। এই পরিস্থিতি থেকে বাঁচতে আপনাকে আগে থেকেই অনুশীলন করতে হবে। এক্ষেত্রে কিছু বিষয় সহায়ক ভূমিকা পালন করতে পারে। যেমন যাদের বলার ধরন সুন্দর আপনি তাদের অনুসরণ করতে পারেন। যে কোনো গণমাধ্যমে তথা ইন্টারনেটে বিখ্যাত ব্যক্তিদের সাক্ষাৎকার ও বক্তৃতা শুনতে পারেন, তাদের বলার ধরন ও অঙ্গভঙ্গি থেকে শিখতে পারেন, তাদের শব্দচয়ন ও উচ্চারণ খেয়াল করবেন। এর ফলে আপনার মধ্যেও আস্তে আস্তে এই দক্ষতা গড়ে উঠবে। মনে রাখবেন, ভাষার সুন্দর প্রয়োগ আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয়। যোগাযোগ দক্ষতার কৌশল আয়ত্তের জন্য আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা বিখ্যাত প্রতিষ্ঠানের পেশাজীবীদের পরামর্শ নিতে পারেন। আপনি যে ক্ষেত্রে কাজ করতে চান তা সম্পর্কে কি কি যোগাযোগ দক্ষতা প্রয়োজন তা জানতে পরামর্শ নিন। যোগাযোগ দক্ষতা বিকাশের জন্য কোচ বা মেন্টর নির্বাচন করে তার কাছ থেকেও হাতে কলমে শেখার চেষ্টা করতে পারেন।
যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে বেশি বেশি পড়া বা লেখালেখির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনেকে আছেন যারা অনেক বেশি জানেন কিন্তু লেখার অভ্যাস নেই। লেখালেখির অভ্যাসটা আপনাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। লেখালেখি করতে গিয়ে দেখবেন লেখার সময় আপনার চিন্তার সাথে লেখার বক্তব্যের অনেক কিছুই মিলছে না। তখন আপনি বুঝতে পারবেন এতদিন কেমন জানি ভাষা জ্ঞান ছিল আপনার। এই অবস্থায় আপনি লেখাকে পরিপূর্ণতা দিতে আরও বেশি পড়াশোনা করতে বাধ্য হবেন। এর ফলে আপনার লেখার মানের সঙ্গে আপনার জ্ঞানও বাড়বে। আর মনে রাখবেন, কথা বলার সময় বা লেখালেখির সময় অবশ্যই তা সহজ ভাষায় বলবেন বা লিখবেন। সবসময় সহজ ভাষায় অন্যদের সাথে কথা বলার চেষ্টা করুন।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গে হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 7 অক্টোবর শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। বিএনপি সাম্প্রদায়িক অপশক্তি ও স্বাধীনতা বিরোধীদের অভিন্ন প্ল্যাটফর্ম, বললেন ওবায়দুল কাদের ইত্তেফাক। প্রথম আলো শিরোনাম, মির্জা ফখরুল বলেছেন আওয়ামী লীগের সঙ্গে সংলাপের সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবরারের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে ছাত্রলীগের হামলার অভিযোগ, ডেইলি স্টার। কালের কণ্ঠ লিখেছে দুর্নীতি প্রকাশ করায় চাকরি হারালেন নারী। মানবজমিনের খবর, একদিনে করোনায় আরও 5 জনের মৃত্যু। যুগান্তর লিখেছে মেগা প্রকল্পের বিদ্যুতে বাড়বে গ্রিড বিপর্যয়ের শঙ্কা। ভারতের শিরোনাম, জ্ঞানব্যাপী মসজিদের সেই শিবলিঙ্গের কার্বন ডেটিং পরীক্ষা নয় নির্দেশ সুপ্রিম কোর্টের। আনন্দবাজার পত্রিকা একযোগে ৩৫ জায়গায় তল্লাশি ইডির টুইটে কি লিখলেন কেজরিওয়াল আজকাল। সংবাদ প্রতিদিনের শিরোনাম মস্করা করছেন না পুতিন, পরমাণু হামলার আশঙ্কা উস্কে মন্তব্য বাইডেনের। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। প্রথম আলোর খবরে লেখা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংলাপ বিরোধীদের সঙ্গে হবে, আওয়ামী লীগের সঙ্গে সুযোগ নেই। নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাবে আজ এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আমরা সংলাপ করছি তাদের সাথে যারা এই সরকারকে মানে না, যারা মনে করে যে এই সরকার দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, তাদের সঙ্গে আমরা সংলাপ করছি। আওয়ামী লীগের সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই, প্রশ্নও ওঠে না। দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, বিএনপিকে সাম্প্রদায়িক অপশক্তি এবং স্বাধীনতা বিরোধীদের অভিন্ন প্ল্যাটফর্ম বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি এদেশের জন্য রক্ত দেয়নি, বরং তারা মানুষের রক্ত নিয়েছে, শোষণ করেছে। তাদের হাতে এদেশ নিরাপদ নয়, দেশের মানুষকে মুক্ত করার নামে তারা শৃঙ্খল পরানোর ষড়যন্ত্রে লিপ্ত। কাদের বলেন, বিএনপি অতীতে গণতন্ত্রকে শৃঙ্খলিত করেছে, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার আদর্শকে শৃঙ্খলিত করেছে, দেশের স্বাধীনতাকে বিএনপি ক্ষমতার জন্য ব্যবহার করেছে। বিদ্যুৎ সমাচার। উৎপাদন ও সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন একসঙ্গে হচ্ছে না, এর ফলে জাতীয় গ্রিডে যুক্ত হতে যাওয়া মেগা প্রকল্পগুলোর বিদ্যুৎ গ্রিড বিপর্যয়ের বড় ধরনের শঙ্কা সৃষ্টি করবে। বিশেষজ্ঞরা বলছেন, সঞ্চালন জটিলতার কারণে মূলত গ্রিড বিপর্যয়ের ঘটনা ঘটে। বিদ্যুৎ উৎপাদনের পর সেটি গ্রিড সাবস্টেশনে পৌঁছানো এবং সঞ্চালনের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়ার সময় এই সমস্যা সৃষ্টি হয়। উৎপাদন ও চাহিদার মধ্যে ভারসাম্যহীনতা তৈরি হলেই বিপর্যয় ঘটে। এক্ষেত্রে সিস্টেম ফ্রিকোয়েন্সি রেঞ্জের নিচে নেমে যায় এবং আন্ডার ফ্রিকোয়েন্সির কারণেই বিদ্যুৎ ব্যবস্থা আনস্টেবল হয়ে পড়ে। এ অবস্থায় স্থিতিশীল গ্রিডের জন্য উৎপাদন এবং সঞ্চালন ব্যবস্থা দ্রুত অটোমেশন চালু করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। খবরটি যুগান্তরে পরিবেশিত হয়েছে। এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন ভারতীয় রুপির মান। সংবাদ প্রতিদিনের এ প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মুখে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির পতন অব্যাহত রয়েছে। আজ সকালে বাজার খুলতেই ১৬ পয়সা পড়ে যায় রুপির দাম। এতে ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম দাঁড়িয়েছে ৮২.৩৩ রুপি। ডলারের বিপরীতে এই প্রথমবার ৮২ রুপি পেরিয়ে গেল ভারতীয় মুদ্রার দাম, ফলে এ মুহূর্তে সর্বকালের সবচেয়ে দুর্বল অবস্থায় পৌঁছেছে ভারতীয় রুপির মান। আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, পাঁচ হিন্দু মহিলা জ্ঞানব্যাপী মসজিদে দেবদেবীর মূর্তি আছে দাবি করে পুজোর অনুমতি চেয়েছেন। বারাণসী আদালতকে সেই আবেদনের নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মসজিদ চত্বরে অজুখানায় শিবলিঙ্গের উপস্থিতি সম্পর্কে দাবি করে তার বয়স জানার জন্য কার্বন ডেটিং পরীক্ষার আবেদন জানানো হয়েছিল বারাণসী জেলায়। শুক্রবার সেই আবেদনের শুনানি মঙ্গলবার পর্যন্ত পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন বিচারক অজয় কুমার বিশ্বাস। মুম্বাইয়ে এক গুদাম ঘর থেকে উদ্ধার হল ৬০ কেজি মাদক। উদ্ধার হওয়া মেফাড্রোন নামের ওই মাদকের মূল্য ১২০ কোটি টাকারও বেশি, এমনটাই জানা গেছে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে একজন এয়ার ইন্ডিয়ার প্রাক্তন বিমান চালক। মনে করা হচ্ছে এই মাদক কারবারীরা একটি বৃহত্তর নেটওয়ার্কের অংশ। এদিকে একযোগে ৩৫ জায়গায় তল্লাশি ইডির টুইটে কি লিখলেন কেজরিওয়াল। আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে, একযোগে ৩৫ জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবরে বলা হয়েছে,
আজ দিল্লি, পাঞ্জাব, হায়দ্রাবাদের 35 জায়গায় দিল্লির আবগারি নীতি সংক্রান্ত মামলায় তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। দিল্লির বাতিল হওয়া আবগারি নীতির নিয়মে যে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে সেই মামলাতেই এই তল্লাশি। এই রাজ্যগুলোতে আবগারি কোম্পানি, ব্যবসায়ী, পরিবেশক ইত্যাদির সঙ্গে যুক্ত একাধিক জায়গায় নজর রয়েছে তদন্তকারী আধিকারিকদের। গোটা ঘটনার প্রেক্ষিতে টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। টুইটে তিনি লিখেছেন, নোংরা রাজনীতির জন্য এই বহু সংখ্যক আধিকারিকের সময় নষ্ট করা হচ্ছে। প্রশ্ন করেছেন তিনি, এভাবে চললে দেশ এগোবে কিভাবে? তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন।
আলাপন সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আজ আমাদের সাক্ষাৎকারের বিষয়, সম্প্রতি ইরানে মাহসা আমিনি নামে এক তরুণের মৃত্যু এবং পরবর্তীতে সহিংস গোলযোগ সম্পর্কে। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ইরান প্রবাসী বিশিষ্ট চিন্তাবিদ, গবেষক ও রাজনৈতিক ভাষ্যকার মোহাম্মদ মনির হুসাইন খান। জনাব মোহাম্মদ মনির হুসাইন খান, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি।
জনাব মনির হুসাইন খান, ইসলামী প্রজাতন্ত্র ইরানে মাহসা আমিনি নামে এক তরুণী নিহতের ঘটনায় সহিংস আন্দোলন গড়ে তোলা হয়েছে, তো এ বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
আসলে এটা আন্দোলন নয়, বরং এটাকে বলা উচিত পশ্চিমা ইসরায়েল এবং বিদেশিদের ইন্ধন ও উস্কানিতে সহিংস ও সহিংস গোলযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা ও অপপ্রয়াস। দেখুন, এটা আসলে প্রতিবাদমূলক কোনো বিক্ষোভ নয়। মাহসা আমিনীর নিহত হওয়ার ঘটনা সত্যি দুঃখজনক এবং এ ব্যাপারে ইরান সরকার দুঃখ প্রকাশ করেছেন এবং প্রেসিডেন্ট রাইসি সুষ্ঠু তদন্তেরও নির্দেশ দিয়েছেন। তদন্ত সম্পন্ন রিপোর্ট প্রকাশের আগেই পশ্চিমা দেশগুলো এবং তাদের আভ্যন্তরীণ এজেন্ট ও চরেরা ইরানের পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে দোষী ও অপরাধী সাব্যস্ত করে ইরানের বিভিন্ন অঞ্চল, শহর ও সীমান্তবর্তী কুর্দিস্তান ও সিস্তান বেলুচিস্তান প্রদেশে গোলযোগ, বিশৃঙ্খলা, ফিতনা সৃষ্টি করে এবং বিচ্ছিন্নতাবাদ ইত্যাদি এই সমস্ত জিনিসগুলোকে উস্কে দেওয়ার চেষ্টা করে। গত 2 সপ্তাহ ধরে এসব গোলযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। কি যারা করেছে তারা নেহায়েত মুসলিমেও কিছু সংখ্যক লোক, অধিকাংশ লোকের কোনো সমর্থন ছিল না এতে এবং নেই। তারা ব্যাংক, পাবলিক প্রপার্টি, দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুলিশ নিরাপত্তা বাহিনী, জনগণ, হিজাব পরিহিতা মহিলা, এমনকি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও আক্রমণ করেছে, পবিত্র কোরআন পুড়িয়েছে, মসজিদ ও হুসাইনিয়ায় আগুন লাগিয়েছে, জনগণ ও পুলিশের ওপর আগ্নেয়াস্ত্র ও ছুরি চাকু দিয়ে হামলা চালিয়ে হাজারেরও অধিক পুলিশকে আহত এবং বেশ কিছু সংখ্যক জনগণ এবং 8-9 জন পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যও শহীদ হয়েছে। তাহলে প্রমাণিত হলো যে এগুলো আসলে পশ্চিমা ও ইসরায়েলের ইন্ধনে উস্কানিতে গোলযোগ, বিশৃঙ্খলা ও ফিতনা, এবং তা আন্দোলন নয়। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর 1000-এর বেশি লোক পুলিশের হাতে খুন হয়। 2021 সালে পুলিশ 996 জন পুরুষ এবং 56 জন মহিলাকে গুলি করে হত্যা করেছে। এবছর অর্থাৎ 2022-এর সেপ্টেম্বর মাস পর্যন্ত মার্কিন পুলিশ 682 জন পুরুষ এবং 32 জন মহিলাকে গুলি করে হত্যা করেছে। আর গত 5 বছরে কেবল নিরাপরাধ 89 জন নারী নিজেদের বাসগৃহে পুলিশ জোর করে ঢুকে তাদেরকে হত্যা করেছে। আর এসব হত্যাকারী মাত্র 2% ঘাতক পুলিশের বিচার হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, মানে কিছুই হয়নি, কোনো বিচার টিচার কিছুই হয়নি। তাই বলা যায় মার্কিন পুলিশ ও নিরাপত্তা বাহিনী মানুষকে হত্যা করে পার পেয়ে যায় এবং বহাল তবিয়তে থাকে। কই পশ্চিমা দেশগুলো ও পশ্চিমা মিডিয়া মার্কিন পুলিশের সহিংসতা, হিংস্রতা ও হত্যাকাণ্ডের ব্যাপারে সমালোচনা করছে না এবং জনগণকে খেপাচ্ছে না ও তাদেরকে আন্দোলনের জন্য উস্কাচ্ছে না। তাই মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের দোসররা ইরানে গোলযোগ, অশান্তি, ফিতনা, বিচ্ছিন্নতাবাদ, সাম্প্রদায়িকতা, জাতিগত দ্বন্দ্ব ছড়ানোর চেষ্টা করছে এই মাহসা আমিনীর মৃত্যুর বাহানায় এবং ইসলামী হিজাবের বিরুদ্ধে এক কৃত্রিম মেকি বিদ্রোহ ঘটিয়ে। এটা আমি বলবো যে কৃত্রিম মেকি বিদ্রোহ। পশ্চিমা মিডিয়াগুলো অপপ্রচার করে বলছে যে ইরানের অধিকাংশ নারী ও জনগণ ইসলামী হিজাব চাচ্ছে না, অথচ প্রকৃত বাস্তবতা হচ্ছে অধিকাংশ ইরানি নারী ও জনগণ মুসলিম হওয়ার কারণে হিজাবের পক্ষে, যার প্রমাণ 23 ও 25 সেপ্টেম্বর সমগ্র ইরানে মিলিয়ন মিলিয়ন কোটি কোটি মানুষ যাদের অর্ধেকই ছিল নারী, হিজাব পরিহিত নারী, ইসলামী প্রজাতন্ত্র বিপ্লব ও হিজাবের পক্ষে এবং গোলযোগ সৃষ্টিকারীদের বিপক্ষে মিছিল বের করে।
জি, জনাব মুনির হোসেন খান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই এই সহিংস আন্দোলনের পেছনে আমেরিকা এবং ইসরায়েল সক্রিয় রয়েছে বলে বক্তব্য দিয়েছেন। তো সর্বোচ্চ নেতার এই বক্তব্য কতটা যৌক্তিক?
জি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের যে হাত রয়েছে এত সংক্রান্ত আয়াতুল্লাহ খামেনির বক্তব্য সম্পূর্ণ বাস্তব ও সঠিক। মার্কিন কর্মকর্তারা এবং পশ্চিমা সংবাদ মাধ্যম সমূহ গোলযোগ সৃষ্টিকারীদের প্রকাশ্যে ইন্ধন যোগাচ্ছে, উস্কাচ্ছে। এছাড়া CIA প্রধান সম্প্রতি স্বীকার করেছেন যে ইরানে সহিংসতায় তাদের হাত রয়েছে। গত 43 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ ছাড়াও ইসলামিক বিপ্লব, প্রজাতন্ত্র ও সরকারের পতনের জন্য নাশকতামূলক কার্যকলাপ করেই যাচ্ছে। ইরানের ভিতরে অশান্তি, গোলযোগ, দাঙ্গা, সংঘর্ষ, হত্যাকাণ্ড, সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালিয়েছে এবং বর্তমানেও তা অব্যাহত রেখেছে। শুধু ইরানেই নয়, মার্কিনীদের বৈরী দেশগুলোয় এই প্রক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র, তার মিত্ররা সরকার পরিবর্তন ও পতনের পায়তারা করে ও চেষ্টা চালায়। মার্কিনীদের ও পশ্চিমাদের এ আচরণ ও নীতি একদম সুস্পষ্ট।
আচ্ছা, চলমান সহিংস কর্মকাণ্ডের সুযোগে অনেকেই ইরানে নারীর অধিকার নিয়ে প্রশ্ন তুলছেন। আপনি তো দীর্ঘদিন ধরে ইরানে আছেন, আপনি ইরানের নারীর অধিকারকে কোন দৃষ্টিতে দেখেন? অর্থাৎ আমি বলতে চাইছি, ইরানের নারীরা কতটা অধিকার বা স্বাধীনতা ভোগ করে থাকেন?
ইরানের নারীরা ইসলামী বিপ্লবের পর পুরুষদের পাশাপাশি সর্বক্ষেত্রে তারা উপস্থিত আছেন এবং তাদের অধিকার এবং তাদের অগ্রগতি কোনো অংশেই মানে পুরুষদের চাইতে কম হয়নি। মানে ইসলামী বিপ্লব তাদের অগ্রগতি এবং অধিকার পূর্ণ মাত্রায় প্রদান করেছে। আমরা তাই দেখতে পাই যে সরকারি চাকরি, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইরানি নারীরা উপস্থিত, এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় 2/3 নারী। ইরানি নারীদের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রযুক্তিবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক রয়েছেন। ইসলামী বিপ্লবের পর আসলে ইরানি নারীদের যে উন্নতি হয়েছে তা অভূতপূর্ব। এমনকি ক্রীড়া জগতেও ইরানি নারীদের সগৌরব উপস্থিতি লক্ষণীয়। ইসলামী হিজাব করে বহু ইরানি নারী ক্রীড়াবিদ, অলিম্পিক সহ বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ মেডেল পেয়েছেন, যা শাহের আমলের চেয়ে বহুগুণ বেশি, আসলে তুলনাই চলে না। তাই ইসলামী বিপ্লব আসলে ইরানি নারীকে তার সঠিক মর্যাদাপূর্ণ আসনে প্রতিষ্ঠিত করেছে এবং সঠিক অধিকার দিয়েছে। হিজাব এক্ষেত্রে অন্তরায় তো হয়নি, বরং নারীদের অগ্রগতির কারণ হয়েছে। ইসলামী বিপ্লবী ব্যবস্থা ও হিজাবের কারণে নারীরা নিরাপদ এবং নিরাপত্তার সাথে ইরানের সর্বত্র, এমনকি একাকী চলাফেরা করতে পারে।
জনাব মুনির হোসেন খান, আমরা সাক্ষাৎকারের শেষ দিকে চলে এসেছি। সবশেষ যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে, অনেকে ইরানে নারীদেরকে হিজাব পরার বিদ্যমান আইনের বিরোধিতা করে থাকেন, তো এ বিষয়টিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন?
ইরানি নারীদের জন্য যে হিজাব আইন রয়েছে সেটা বিরোধিতা করছে কিছু সংখ্যক মুষ্টিমেয় ব্যক্তি বা নারী। তারা আসলে ইরানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এই বাহানায়। যতটুকু আমি জানি ও দেখেছি, অধিকাংশ ইরানি নারী সম্মানের সাথে হিজাব বিধান মেনে চলে, এমনকি তারা সেই শাহের আমল থেকেই অধিকাংশ নারী ইরানের তারা হিজাব পালন করে আসে। এই হিজাব নারীকে সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করে এবং নারীকে পাশ্চাত্যের নারীদের মতো ভোগ্যপণ্য বানানোর পর্যায় থেকে দূরে সরিয়ে রাখে। ফলে ইসলামী হিজাব আইন নারীদের জন্য অপরিহার্য এবং যে মুষ্টিমেয় নারী এর বিরোধিতা করছে তারা আসলে বিপদগামী পশ্চিমাদের মদতপুষ্ট। ইরানের বেশিরভাগ নারী অপরিহার্য পোশাক হিসেবে সম্মানের সাথে এই ইসলামী হিজাব মেনে চলে ধর্মীয় অনুভূতির জায়গা থেকে, অর্থাৎ ধর্মীয় কারণে, ধর্মীয় বিশ্বাস, ইসলামের প্রতি বিশ্বাসের কারণেই তারা হিজাব পালন করে থাকে এবং হিজাব মেনে চলে।
জনাব মোহাম্মদ মনির হুসাইন খান, মাহসা আমিনের মৃত্যু এবং একে কেন্দ্র করে যে সহিংস গোলযোগ, সে সম্পর্কে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতা বন্ধুরা, এরই সাথে বিদায় চাইছি আলাপনের আজকের আসর থেকে। সবাই ভালো ও সুস্থ থাকুন।
আলাপন অনুষ্ঠানটি শুনলেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। ইরানি তরুণী মাহসা আমিনির ফরেন্সিক রিপোর্ট, মৃত্যুর কারণ আঘাত নয়, সেলিব্রাল হাইপোক্সিয়া। তেলের উৎপাদন কমানোর নির্দেশ সিদ্ধান্তে নাখোশ আমেরিকা, গবেষণা ও উন্নয়নে মার্কিন বিনিয়োগের র্যাঙ্কিংয়ে ধস। আওয়ামী লীগের সঙ্গে আর কোনো সংলাপ নয়, বিএনপি মহাসচিবের স্পষ্ট ঘোষণা। ভারতের কর্ণাটকে ঐতিহাসিক একটি মাদ্রাসায় ভাঙচুর করল উগ্র হিন্দুত্ববাদীরা, আসাদুদ্দিন ওয়াইসির নিন্দা। এবারে সবশেষে পাওয়া একটি খবর। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র গুলি করে উপপাদিত করার মহড়া দিয়েছে আমেরিকা, দক্ষিণ কোরিয়া ও জাপান। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ খবর জানিয়ে বলেছে, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগান উত্তর কোরিয়ার একটি এবং জাপানের দুটি ডেস্ট্রয়ার বৃহস্পতিবার এ মহড়ায় অংশ নিয়েছে। পেন্টাগন আরও বলেছে, জাপান সাগরে এসব যুদ্ধজাহাজ ও ডেস্ট্রয়ার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ধ্বংসের মহড়া দিয়েছে। পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেন, যারা আঞ্চলিক স্থিতিশীলতাকে চ্যালেঞ্জ জানাতে চায় তাদেরকে আমেরিকা, জাপান এবং দক্ষিণ কোরিয়ার ত্রিমুখী শক্তি প্রদর্শন করা ছিল এই মহড়ার আরেকটি উদ্দেশ্য। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি আমাদের। Thank you.
Thank you.